বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 24 ফেব্রুয়ারি, 11 ফাল্গুন, ফার্সি 5 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehran bn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে অধিকৃত ফিলিস্তিন অংশে অব্যাহত সহিংসতা চালিয়ে যাওয়ার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হামাস নেতা ইসমাইল হানিয়ার হুশিয়ারি নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশের নিত্যপণ্যের দাম নিয়ে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে হজরত ইমাম হুসাইন আলাইহিসালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম: জার্মানির অধ্যত্বের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে, ইরানি কূটনৈতিক বহিষ্কারের প্রতিক্রিয়ায় ইরানি খতিব। ইরাকের উন্নয়ন ও অগ্রগতির প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে ইরান, বাগদাদে ইরাকের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। চিঠি দিয়ে ঢাকার বইমেলায় হামলার হুমকি জঙ্গি সংগঠনের, দুই মন্ত্রীর মেলায় যাওয়ার কর্মসূচি স্থগিত। এবং অসমে মুসলিমদের স্বার্থ রক্ষায় কংগ্রেস ও AIUDF কে একসঙ্গে কাজ করতে হবে, কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ মণ্ডলের আহ্বান। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত আলেম ও তেহরানের জুমান নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আজ জার্মানির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। জার্মানির রাজধানী বার্লিনে নিযুক্ত দুইজন ইরানি কূটনীতিককে বহিষ্কারের প্রতিবাদে তিনি এই আহ্বান জানান। সম্প্রতি ইরানের আদালত সব ধরনের বিচার প্রক্রিয়া শেষে যুক্তরাষ্ট্রভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী তোন্দারের রিং লিডার জামশিদ সারমাহাদকে মৃত্যুদণ্ড দিয়েছে। ইরানে একাধিক সন্ত্রাসী হামলা ও বিপ্লব বিরোধী অভিযানে জামশিদ সারমাহাদের সম্পৃক্ততা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পরপরই ইরানি কূটনীতিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় জার্মানি। এ প্রসঙ্গে কাজেম সিদ্দিকি আরও বলেছেন, জার্মান সরকার ও মানবতা বিরোধী কিছু গণমাধ্যম ন্যায়ভিত্তিক আদালতের আদেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। জার্মান সরকার বার্লিনে নিযুক্ত ইরানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে এবং কয়েকজন কূটনীতিককে বহিষ্কার করেছে। এ অবস্থায় ইরানি জনগণ চায় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জার্মানির অধ্যত্বপূর্ণ পদক্ষেপের যথোপযুক্ত জবাব দেওয়া হোক। তিনি বলেন, ইরানে ইসলামী বিপ্লব বিজয় লাভের পর থেকেই প্রাচ্য, পাশ্চাত্য ও কথিত শক্তিধর দেশগুলো বিপ্লবের ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হতে পারেনি। ইরানের বিরুদ্ধে 8 বছরের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর এখন সাংস্কৃতিক আগ্রাসনের পথ বেছে নিয়েছে ইসলামের শত্রুরা। ইরানের ক্রীড়ামন্ত্রী হামিদ সাজ্জাদি এক হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়েছেন। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ খবর জানিয়ে বলেছে, মন্ত্রী রেড ক্রিসেন্ট সোসাইটির একটি হেলিকপ্টারে করে সফর করার সময় দুর্ঘটনায় পড়েন এবং এ ব্যাপারে তদন্তের দায়িত্ব রেড ক্রিসেন্ট সোসাইটিকে দেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল জানিয়েছে, দুপুরের দিকে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশের বাফত শহরের একটি স্টেডিয়ামে হেলিকপ্টারটি অবতরণ করতে গিয়ে উল্টে যায় এবং এর একজন আরোহী নিহত ও ক্রীড়ামন্ত্রী সাজ্জাদি সহ অপর 15 জন আহত হয়। মন্ত্রী নিজে মাইনর ব্রেইন হেমারেজের শিকার হলেও চিকিৎসকরা তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন। ইরানের ক্রীড়ামন্ত্রী বাথ শহরে কয়েকটি স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করতে যাচ্ছিলেন। ক্রমবর্ধমান পশ্চিমা একাধিপত্যের মোকাবিলায় রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার পক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, চ্যালেঞ্জিং আন্তর্জাতিক পরিমণ্ডলে চীন রাশিয়া সম্পর্ক এখন সময়ের পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে। চীনের প্রভাবশালী কূটনীতিক ও স্টেট কাউন্সিলর যখন রাশিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তখন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই বক্তব্য দিলেন। তিনি বলেন, চীন ও রাশিয়ার সম্পর্ক একটি কঠিন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। ওয়েনবিন আরও বলেন, এই সম্পর্ক ঐতিহাসিক অভিজ্ঞতার তীক্ষ্ণ উপলব্ধি থেকে উদ্ভূত প্রশান্তিতে আশীর্বাদ পুষ্ট। চীন ও রাশিয়া অনেক আগে থেকে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার দাবি উত্থাপন করে আসলেও সাম্প্রতিক সময়ে দেশ দুটি এই বক্তব্যের উপর বিশেষভাবে জোর দিচ্ছে। বিশেষ করে ঠিক 1 বছর আগে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে মস্কো ও বেইজিং বিশ্বকে আমেরিকার নেতৃত্বাধীন এক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার নিয়ন্ত্রণ থেকে বের করে আনার পক্ষে জোর প্রচেষ্টা শুরু করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে বলেছেন, বেইজিং ও মস্কো নিজেদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি একটি বহু মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের 125 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। চিঠি দিয়ে ঢাকার বইমেলায় হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন। 2 মন্ত্রী মেলায় যাওয়ার কর্মসূচি স্থগিত করেছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের পুলিশ সদর দপ্তর ও অমর 21 বইমেলায় বোমা হামলার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। হামলার হুমকি পাওয়ার পর ঢাকা মহানগর পুলিশের শাহবাগ থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর রমনা জোনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। তবে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বোমা হামলার চিঠির বিষয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বোমা হামলার চিঠি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে, কাজ করছে র্যাব এবং কাউন্টার টেরোরিজম ইউনিট। এদিকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট জানিয়েছে, আগে থেকে চিঠি দিয়ে জঙ্গি গোষ্ঠীর বোমা হামলা চালানোর নজির বাংলাদেশে নেই, তবুও বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখছে তারা। আজ শুক্রবার অমর 21 বইমেলায় 2টি আলাদা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিনের। কিন্তু শুক্রবার সকালে 2 মন্ত্রণালয় থেকেই আলাদা 2টি বার্তায় জানানো হয়েছে তারা বইমেলার অনুষ্ঠানে যাচ্ছেন না। উল্লেখ্য, গতকাল বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা বরাবর একটি উড়ো চিঠি আসে। জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে আসা চিঠিতে পুলিশ সদর দপ্তর ও বইমেলায় বোমা হামলার হুমকি দেয়া হয়। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এমপি দেশের গণতন্ত্র ও সংবিধান হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন। তিনি আজ ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেসের অধিবেশনে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। আজ 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কংগ্রেসের 3 দিনের পূর্ণাঙ্গ অধিবেশন চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, আমাদের সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন দেশের সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ রয়েছে। গণতন্ত্র ও সংবিধান হুমকির মুখে পড়েছে, সংসদীয় প্রতিষ্ঠানগুলো চরম সংকটের মুখে পড়েছে। এদিকে কংগ্রেসের অধিবেশনে উপস্থিত হয়ে আজ কংগ্রেস বিধায়ক ও কেরালার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেন, গণতন্ত্র ধ্বংস করার যে কাজ ওরা করছেন তার বিরুদ্ধে আমরা আন্দোলন চালাব। ভারতের অসমে মুসলিমদের স্বার্থ রক্ষায় কংগ্রেস ও AIUDF কে একসঙ্গে কাজ করতে হবে, কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ মণ্ডলের আহ্বান। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত অসমে মুসলিমদের স্বার্থ রক্ষায় কংগ্রেস ও AIUDF এর মধ্যে মিত্রতার উপর জোর দিয়েছেন কংগ্রেসের বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল। তিনি বলেন, বর্তমান সময়ে রাজ্যের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে মুসলমানদের। AIUDF দলটি মুসলিমদের সুরক্ষায় গুরুত্ব দেয়, সেজন্য মুসলিমদের স্বার্থ সুরক্ষিত করার জন্য দল দুটির ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। আসন্ন লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ও AIUDF এর মধ্যে মিত্রতা হবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জোরালো জল্পনার মধ্যে কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ মণ্ডলের ওই মন্তব্য প্রকাশ্যে এলো। তার বিধায়ক হস্টেলের কোয়ার্টারে আলোচনায় বসেন AIUDF এর সাধারণ সম্পাদক বিধায়ক আমিনুল ইসলাম এবং বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। উপস্থিত ছিলেন কংগ্রেসের বিধায়ক আফতাব উদ্দিন মোল্লাও। গতকাল বৃহস্পতিবার ওই আলোচনাকে অনানুষ্ঠানিক বলে বিধায়ক আমিনুল ইসলাম এবং বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া দাবি করলেও কংগ্রেসের বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল বলেন, আমাদের মধ্যে অনেক মিল আছে, উভয় দলের অনেক কমন বিষয় আছে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আলাদা আলাদাভাবে লড়াই করলে আমরা দুর্বল হব, আমরা জয়ী হতে পারবো না। ভাগ ভাগ হয়ে বিজেপির বিরুদ্ধে যুদ্ধ করলে যুদ্ধ শক্তিশালী হবে না বলেও মন্তব্য করেন কংগ্রেসের বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল। বিধায়ক আমিনুল ইসলাম অবশ্য বলেছেন, আব্দুর রশিদ মণ্ডলের ঘরে চা খেতে গিয়েছিলাম, মিত্রতা নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। অন্যদিকে অসমে কংগ্রেস ও AIUDF এর মধ্যে মিত্রতা হয়ে গেছে বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। উত্তর কোরিয়া 4টি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গতকাল সামরিক মহড়া চলাকালে এসব পরীক্ষা সম্পন্ন করা হয়। এসব ক্ষেপণাস্ত্র অন্তত 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে, কোরিয়ান পিপলস আর্মির ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউনিট নর্থ হেমগিয়ং প্রদেশের কিম চায়েক সিটি থেকে কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে সাগরে এই 4টি হোয়াসল 2 ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। অন্য ইউনিটগুলো নিরাপত্তা বেষ্টিত এলাকাগুলোতে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে, তবে কোনো তাজা গুলি ব্যবহার করা হয়নি। এমন এক সময় পিয়ংইয়ং এ পরীক্ষার কথা জানালো যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের জবাবে কি করা যাবে তা নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ চালাচ্ছে। এদিকে উত্তর কোরিয়া জাতিসংঘের বিরুদ্ধে চরম পক্ষপাতের অভিযোগ তুলেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার সম্প্রতি ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে বৈঠক ডাকায় তারা এই অভিযোগ করল। উত্তর কোরিয়ার দাবি, জাতিসংঘ তাদের সামরিক কর্মকাণ্ড নিয়ে অন্যায্য আচরণ করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ নিজের পরমাণু শক্তি উন্নত করার দিকে বিশেষ মনোযোগ দিয়েছে। আমেরিকার সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক একটি কৌশলগত চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেওয়ার একদিন পর একথা বললেন পুতিন। রাশিয়ার একটি জাতীয় দিবস উপলক্ষে পুতিন মস্কোর একটি স্টেডিয়ামে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া তার সশস্ত্র বাহিনীকে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত করে যাবে। তিনি বলেন, আগের মতোই আমরা আমাদের পরমাণু অস্ত্র ভাণ্ডারকে শক্তিশালী করার দিকে গভীর মনোযোগ দেব। ভ্লাদিমির পুতিন তার ভাষণে এই প্রথম তার দেশের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত মোতায়েনের কথা বলেন। তিনি বলেন, চলতি বছর একাধিক পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমরা আকাশভিত্তিক হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থার গণ উৎপাদন চালিয়ে যাব, সেই সঙ্গে সাগরভিত্তিক জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করব। রাশিয়াকে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করে চলমান সংকটের একটি কূটনৈতিক সমাধান বের করার প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের একটি বিশেষ অধিবেশন থেকে এই আহ্বান জানানো হয়। সাধারণ পরিষদের ভোটাভুটিতে এ সংক্রান্ত প্রস্তাবের পক্ষে 141 দেশ ও বিপক্ষে মাত্র 7 দেশ ভোট দেয়। চীন ও ভারত ভোটদানে বিরত ছিল। প্রস্তাবে রাশিয়াকে ইউক্রেন থেকে অবিলম্বে পুরোপুরি ও নিঃশর্তভাবে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। সেই সঙ্গে বলা হয়, মস্কো ও কিয়েভের মধ্যে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়ার উচিত কূটনৈতিক উপায়ে চলমান সংকট নিরসনের চেষ্টা করা। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনে একটি যুদ্ধ বাঁধানোর পাঁয়তারা করছে, তবে ফিলিস্তিনিদের মাঝে ঐক্য আগের চেয়ে অনেক বেশি দৃঢ় হয়েছে। সুতরাং নয়া কোনো সংঘাতের ব্যাপারে হামাস নেতা ইসমাইল হানিয়া ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি এখন শোনা যাক। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনি জনগণের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, শত্রুদের বিরুদ্ধে লড়াই এখন নতুন একটি পর্যায়ে প্রবেশ করেছে। খ্রিস্টীয় নতুন বছরের শুরু থেকেই ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নতুন রূপ নিয়েছে। ইসরায়েলের চরম ডানপন্থী নেতাদের অন্যতম নেতানিয়াহু নিজের চেয়েও বেশি উগ্র ও চরমপন্থী লোকদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করেছেন। তার ওই মন্ত্রিসভা অধিকৃত ভূখণ্ডে এখন গুরুতর সংকট তৈরি করেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে সমালোচক এবং প্রতিবাদকারীদের কণ্ঠস্বর আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি উচ্চকিত। নেতানিয়াহু মন্ত্রিসভা গঠন করার পর থেকে বিগত 2 মাসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা ব্যাপকভাবে বাড়িয়ে তুলেছেন। ইসরায়েলের এই সহিংসতার ফলে ফিলিস্তিনিদের জন্য 2 সুফল বয়ে এনেছে। একটি সুফল হল, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার চেতনা তৈরি হয়েছে ফিলিস্তিনিদের মাঝে। দ্বিতীয় সুফল হল, ফিলিস্তিনিদের মনে তাদের জাতীয় পরিচয় সুরক্ষার সংকল্প দৃঢ়তর হয়েছে এবং জাতীয় চেতনা অনেক বেশি শাণিত হয়েছে। তারই ভিত্তিতে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ অভিযান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সহিংসতার ফলে ইহুদিবাদীদের জন্যই বরং আগের তুলনায় নিরাপত্তাহীনতা বেড়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ ফলাফল হল, ফিলিস্তিনিদের নতুন প্রজন্মের সমন্বয়ে নয়া প্রতিরোধ বাহিনীর উত্থান। এটা অবশ্য নেতানিয়াহুর নতুন মন্ত্রিসভা গঠনের আগেই ঘটেছে। নেতানিয়াহুর পূর্ববর্তী জোট মন্ত্রিসভার সহিংসতার প্রতিক্রিয়া ঘটেছিল, তবে নেতানিয়াহুর মন্ত্রিসভার সহিংসতার পর নতুন প্রতিরোধ গোষ্ঠীর আন্দোলন সংগ্রাম গতি পেয়েছে। সেই সঙ্গে এই নতুন প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ফিলিস্তিনি জনগণের একটি যোগসূত্র প্রতিষ্ঠিত হয়েছে। গত বুধবার নাবলুসে ইসরায়েলি বর্বর সেনাদের নির্বিচার হামলায় 10 ফিলিস্তিনি শহীদ এবং 7 আহত হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় নতুন প্রতিরোধ গোষ্ঠী আরিন আল আসওয়াদ ফিলিস্তিনি জনগণকে রাতের বেলায় রাজপথ ও প্রধান চত্বরগুলোতে সমবেত হওয়ার আহ্বান জানায়। ইহুদিবাদী শত্রুদের মোকাবিলায় তাদের প্রতিরোধকে সমর্থন জানানোরও আহ্বান জানায় নতুন প্রতিরোধ বাহিনী। তাদের আহ্বানে সাড়া দিয়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসে প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়। সুতরাং আসন্ন রমজানে নেতানিয়াহু যুদ্ধ ও সংঘাত চাপিয়ে দিতে চাইলে কড়া প্রতিরোধের মুখে পড়বে, কেননা ইসরায়েলের মোকাবিলায় ফিলিস্তিনিরা এখন অনেক বেশি ঐক্যবদ্ধ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য পণ্যের দাম বেড়েই চলেছে। প্রায় সব জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় এখন দিশেহারা দেশের সাধারণ ক্রেতারা। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বেশিরভাগ দেশে রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম কমানো হলেও উল্টো চিত্র বাংলাদেশের বাজারে। হুহু করে দাম বৃদ্ধি পাওয়ায় দিশেহারা সাধারণ ক্রেতারা। দফায় দফায় বাড়ছে বেশিরভাগ পণ্যের দাম। মৌসুম শেষের অজুহাতে বেশিরভাগ সবজির দামই এখন বেশ চড়া।
একটা কপি কিনতে গেলেও মনে করেন আগে আমরা 30-40 টাকা দিয়ে পাইতাম, এমন চড়া মনে করেন বাজারে আসলে মনে করেন হতভম্ব হয়ে যায়।
মৌসুম শেষ আর সরবরাহ কমের অজুহাতে বাজারে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে অনেক বেশি দামে।
সরকার তুলনা যেগুলো নতুন আসছে করলা, ঝিঙ্গা, পটল, ভেন্ডি এগুলোর দাম বেশি।
বাড়তি দামে সবজি কিনে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করলেও বিক্রেতারা বলছেন শীত শেষ তাই দাম বেশি। অপরদিকে মাছের দাম শুনে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে বাজারে মাছের দাম অনেকটাই বেশি হওয়ায় বিপাকে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ।
মাছের দাম অন্যান্য বারের তুলনায় একটু বেশি মনে হচ্ছে। প্রতিটা কেজিতে প্রায় 200-300 বা 400 এরকম করে প্রতি কেজি মাছের দাম বাড়তে। দেশি মাছগুলির দাম আরও বেশি। সব কিছুরই তো আমাদের একটা বাজেট থাকে, যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি।
প্রতিটা মাছের দাম বাড়া।
তারা বলছেন বিত্তবানরা অনেক আগেই গরু খাসির মাংস থেকেও মুখ ফিরিয়ে নিয়েছেন, কিন্তু নিম্ন আয়ের মানুষগুলোর মাছেই কেবল ভরসা। কিন্তু এখন মাছের দাম বৃদ্ধিতে বেশ অস্বস্তিতে রয়েছেন তারা। বলছেন আসন্ন রমজানের পরিস্থিতি কোন দিকে যায় সেটা নিয়েই বেশ দুশ্চিন্তায় সময় যাচ্ছে তাদের।
মন মতো কোনো জিনিস ক্রয় করতে পারতেছে না, সাধ্যের বাইরে চলে যেতেছে।
অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আছে সেগুলো দিন দিন বাড়ছে, আমাদের সেই তুলনায় বেতন বাড়ছে না যে আচ্ছা এটা নিব না 2 কেজি, এটা 1 কেজি নেই, এটা কমাই। ওইটা বাড়ানোর কিন্তু কোনো স্কোপ নাই, এখন দিন দিন আমরাও সব কিছু কমাচ্ছি।
তবে সপ্তাহের ব্যবধানে মোটা চাল ও ডিমের দামে কিছুটা কমে এসেছে
এবং আরো ডিমের দাম কমানো উচিত।
আর গেল কয়েক সপ্তাহ ধরে মুরগির খাদ্যের দাম বৃদ্ধির ফলে ডিমের দাম এখন নাগালের বাইরে তখন ছিল। তবে সপ্তাহের ব্যবধানে ডজনে ডিমের দাম এখন কমেছে 5-10 টাকা। এদিকে কিছুটা স্বস্তি ফিরেছে মোটা চালেও, কিন্তু এখনো নাগালের বাইরে চিকুন চালের দাম।
চালের দাম মনে করেন কেজি প্রতিতে মোটা আছে যে পাইজাম আর এসে 28, যেটা মিনিকেট আর কি কম দামে, ওইটা 5 টাকা প্রতি কেজিতে কমছে।
অপরিবর্তিত রয়েছে ভোজ্য তেল, ডাল সহ প্রায় সব ধরনেরই ভোগ্য পণ্যের। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার রয়েছে ইমাম হোসেন আলাইহিসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম হোসাইন আলাইহিসালামের জন্মবার্ষিকী। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। মানব জাতির অনন্য গৌরব ইমাম হোসাইন আলাইহিসালাম শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন।
হিজরি চতুর্থ সনের তৃতীয় শাবান গোটা মানব জাতি বিশেষ করে ইসলামের ইতিহাসের এক অনন্য ও অফুরন্ত খুশির দিন, কারণ এই দিনে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দ্বিতীয় নাতি এবং ইসলামের চরম দুর্দিনের ত্রাণকর্তা ও শহীদদের নেতা হযরত ইমাম হুসাইন আলাইহিসালাম। তাঁর পবিত্র শুভ জন্মদিন উপলক্ষে সবাইকে জানাচ্ছি প্রাণঢালা মোবারকবাদ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রাণপ্রিয় নাতি হযরত হাসান ও হুসাইনকে নিজের সন্তান বলে অভিহিত করতেন। এছাড়াও তিনি বলেছেন নিশ্চয়ই হাসান ও হুসাইন বেহেশতের যুবকদের সর্দার।
ইমাম হুসাইন আলাইহিসাল্লামের জন্মলগ্নে তাঁর মায়ের সেবা করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। রাসূল সে সময় তাঁর ফুফুর কাছে এসে বলেন, হে ফুফু, আমার ছেলেকে আমার কাছে আনুন। তখন সাফিয়া বললেন, আমি তাকে এখনও পবিত্র করিনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে তুমি পবিত্র করবে, বরং আল্লাহই তাকে পরিষ্কার ও পবিত্র করেছেন। ইমাম হুসাইন আলাইহিসসালামের জন্মের পর তার ডান কানে আজান ও বাম কানে ইকামত পাঠ করেছিলেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহর নির্দেশে তিনি এই শিশুর নাম রাখেন হুসাইন। এ শব্দের অর্থ সুন্দর, সৎ, ভালো ইত্যাদি। ইমাম হুসাইন আলাইহিসসালাম সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। তিনি আরও বলেছেন,
হুসাইন আমার সন্তান, আমার বংশ ও মানব জাতির মধ্যে তাঁর ভাই হাসানের পর শ্রেষ্ঠ। সে মুসলমানদের ইমাম, মুমিনদের অভিভাবক, জগৎগুলোর রবের প্রতিনিধি বা খলিফা। সে আল্লাহর হুজ্জাত বা প্রমাণ পুরো সৃষ্টির উপর। সে বেহেশতের যুবকদের সর্দার, উম্মতের মুক্তির দরজা। তার আদেশ হলো আমার আদেশ, তার আনুগত্য করা হলো আমারই আনুগত্য করা। যেই তাকে অনুসরণ করে সে আমার সাথে যুক্ত হয়, এবং যে তার অবাধ্য হয় সে আমার সঙ্গে যুক্ত হতে পারে না। নিশ্চয়ই হুসাইন বিন আলীর মূল্য আকাশগুলো ও জমিনগুলোর চেয়ে বেশি, এবং নিশ্চয়ই তাঁর বিষয়ে মহান আল্লাহর আরশের ডান দিকে লেখা আছে, হেদায়েতের আলো, নাজাতের নৌকা। একজন ইমাম দুর্বল নন, মর্যাদা ও গৌরবের উৎস, এক সুউচ্চ বাতিঘর এবং মহামূল্যবান সম্পদ।
ইমাম হুসাইন আলাইহিসসালামের জন্মের পর এই নবজাতক শিশু সম্পর্কে বিশ্বনবী বলেছিলেন, হে ফাতিমা, তাকে নাও, নিশ্চয়ই সে একজন ইমাম ও ইমামের সন্তান। সে নয়জন ইমামের পিতা, তারই বংশে জন্ম নেবে নৈতিক গুণ সম্পন্ন ইমাম বৃন্দ। তাদের নবম জন হবেন আল কায়েম তথা মাহদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে হাসান ও হুসাইনকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসল, আর যে তাদের সঙ্গে শত্রুতা করবে সে আমার সঙ্গেই শত্রুতা করল।
অনেকের মনে এ প্রশ্ন জাগতে পারে যে ইমাম হুসাইন আলাইহিসাল্লাম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহিসাল্লামের এ কথার অর্থ কী, যে সে আমার থেকে ও আমি তার থেকে। কারণ ইমাম হুসাইন রাসুলের বংশধর হিসেবে তাঁর থেকে হলেও রাসুল আবার হুসাইন থেকে হবেন কেন? এর উত্তরে বলা হয়, ইমাম হুসাইনের মহাবিপ্লবের কারণে ইসলাম বিকৃতি ও বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়েছে। সেই অর্থেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে তাঁর নাতির থেকে বলে মন্তব্য করেছেন বলে মনে করা হয়। ইমাম হুসাইনের জন্য শোক প্রকাশ প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রত্যেক মোমিনের হৃদয়ে হুসাইনের শাহাদাতের ব্যাপারে এমন ভালোবাসা আছে যে তার উত্তাপ কখনো প্রশমিত হবে না। তিনি আরও বলেছেন, নিশ্চয়ই সমস্ত চোখ কিয়ামতের দিন কাঁপতে থাকবে, কেবল সেই চোখ ছাড়া যা হুসাইনের বিয়োগান্ত ঘটনায় কাঁদবে। ওই চোখ সেদিন হাসতে থাকবে এবং তাকে জান্নাতের সুসংবাদ ও বিপুল নিয়ামত দান করা হবে।
ইসলামের শত্রুরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতকে ও তাঁদের পবিত্র নামকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল চিরতরে, কিন্তু বাস্তবে হয়েছে এর উল্টো। কারণ মহান আল্লাহ নিজেই তাঁর ধর্মের নূরকে রক্ষার অঙ্গীকার করেছেন এবং এই আলোকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, তা কাফির মুশরিকদের কাছে তা যতই অপছন্দনীয় হোক না কেন। ইমাম জাফর আস সাদিক আলাইহিসসালাম বলেছেন, আমাদের উপর তথা মহানবীর আহলে বাইতের উপর যে জুলুম করা হয়েছে তার কারণে যে শোকার্ত, তার দীর্ঘশ্বাস হল তাসবিহ এবং আমাদের বিষয়ে তার দুশ্চিন্তা হল ইবাদত। হাদিসটি বর্ণনা শেষে তিনি বলেছেন, নিশ্চয়ই এই হাদিসটি স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত।
হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম ছিলেন সম্মান, দয়া, বীরত্ব, শাহাদাত, মুক্তি ও মহানুভবতার আদর্শ। তার আদর্শ মানব জাতির জন্য এমন এক ঝর্ণাধারা বা বৃষ্টির মতো যা তাদের দেয় মহত্তম জীবন, গতি ও আনন্দ। মানুষের জীবনের প্রকৃত মর্যাদা ও প্রকৃত মৃত্যুর সংজ্ঞাকে কেবল কথা নয়, বাস্তবতার মাধ্যমে দেখিয়ে দিয়ে অমরত্ব দান করে গেছেন এই মহাপুরুষ। বিশেষ করে আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগ ও শাহাদাতকে তিনি দিয়ে গেছেন অসীম সৌন্দর্য। তাই যুগে যুগে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে হুসাইন আলাইহিসসালাম হয়ে আছেন গৌরবময় জীবন ও মৃত্যুর আদর্শ এবং আল্লাহর পথে শাহাদাতের সংস্কৃতির সবচেয়ে বড় রূপকার। আধুনিক যুগের বিষয়, ইরানের ইসলামী বিপ্লব সহ যুগে যুগে ন্যায় বিচারকামী বহু বিপ্লব ও জুলুম বিরোধী আন্দোলনের মূল প্রেরণা হল ইমামের রেখে যাওয়া কারবালা বিপ্লব। বিশ্বের প্রকৃত মুমিন ও বিপ্লবীদের একটি প্রধান স্লোগান হল প্রতিটি ময়দান কারবালা ও প্রতিটি দিনই আশুরা, কিংবা প্রতিটি কারবালার পরই পুনরুজ্জীবিত হয় ইসলাম। হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম কেবল জুলুমের বিরুদ্ধে সংগ্রাম ও মুক্তিকামী মানুষেরই আদর্শ ছিলেন না, ছিলেন সর্বোত্তম জিহাদ তথা আত্মসংশোধন ও পরিশুদ্ধিরও মূর্ত প্রতীক। অন্যদেরকে সৎ কাজের দিকে ডাকার ও অসৎ কাজের নিষেধ বা প্রতিরোধের শর্ত হল সবার আগে নিজেকেই পরিশুদ্ধ করা। হযরত ইমাম হুসাইন আলাইহিসসালামের 57 বছরের জীবনের প্রতি সংক্ষিপ্ত দৃষ্টি দিলে দেখা যায়, ইমাম ছিলেন সর্বোচ্চ পর্যায়ের বিনম্রতা, দয়া, ক্ষমাশীলতা, পরোপকার এবং খোদাভীরুতা ও খোদাপ্রেমের ক্ষেত্রেও মানবজাতির জন্য শীর্ষস্থানীয় আদর্শ। নামাজ আদায়, কোরআন তিলাওয়াত এবং দোয়া ও ইস্তিগফারের ক্ষেত্রেও তিনি ছিলেন পিতা ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারার স্বচ্ছ প্রতিচ্ছবি। হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম দিন ও রাতে কয়েক শত রাকাত নামাজ আদায় করতেন, এমনকি জীবনের শেষ রাতেও তিনি দোয়া ও প্রার্থনা থেকে হাত গুটিয়ে নেননি। কারবালায় শত্রুদের কাছ থেকে সময় চেয়েছিলেন যাতে মহান প্রভুর সান্নিধ্যে একাকী প্রার্থনায় বসতে পারেন। তিনি বলেছিলেন,
আল্লাহ ভালো জানেন যে আমি নামাজ, কুরআন তিলাওয়াত, অত্যাধিক দোয়া মুনাজাত ও ইস্তিগফারকে কত ভালোবাসি। ইমাম হুসাইন আলাইহিসসালাম অনেকবার পদব্রজে কাবা গৃহে ছুটে গেছেন এবং হজ ব্রত পালন করেছেন। ইমাম শাহাদাত বরণ করলে জনগণ তার পবিত্র পিঠে কিছু পুরনো দাগ বা ছাপ দেখতে পায়। এর কারণ সম্পর্কে ইমাম সাজ্জাদ তথা আলী বিন হুসাইন আলাইহিসসালামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এগুলো হলো সেই সব খাদ্যের বস্তার ছাপ যা আমার পিতা রাতের বেলায় কাঁধে করে বিধবা মহিলা ও ইয়াতিম শিশুদের ঘরে পৌঁছে দিতেন। মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি মানব জাতিকে এমন একজন মহামানব উপহার দিয়েছেন।
এবারে ইমাম হুসাইন আলাইহিসসালামের দুটি অমর বাণী তুলে ধরব। বেহেশত ছাড়া অন্য কিছু মানুষের জীবনের মূল্য হওয়া উচিত নয়, তাই জান্নাত ছাড়া অন্য কিছুর বিনিময়ে নিজেকে বিক্রি করো না। পরীক্ষা বা ক্ষতির মুখোমুখি হলে খুবই কম মানুষই ধর্মের পথে অবিচল থাকে।
তো শ্রোতা বন্ধুরা, হযরত ইমাম হুসাইন আলাইহিসসালামের পবিত্র জন্মবার্ষিকীর বিশেষ আলোচনা এখানেই গুটিয়ে নিচ্ছি।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
হযরত ইমাম হুসাইন আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা শুনছিলেন। এবার রয়েছে আমাদের প্রতিদিনের আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 24 ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ কিছু খবরের বিস্তারিত জানব। বাংলাদেশের শিরোনাম, বইমেলায় বোমা হামলার হুমকি, দৃষ্টি আকর্ষণের জন্যই হামলার হুমকি দিয়ে উড়ু চিঠি সিটিটিসি, দৈনিক মানব জমিন। সরকার সংবিধান নিয়ে তামাশা করছে নজরুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠ। যুদ্ধবন্ধে জাতিসংঘের আহ্বান প্রস্তাব পাশ, ভোট দেয়নি বাংলাদেশ, চীন, ভারত সহ 32 দেশ। দৈনিক প্রথম আলো, জাহাজ ভিড়তে না দেওয়ায় রাশিয়ার উদ্বেগ, ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জে পড়েছে বাংলাদেশ। দৈনিক যুগান্তর, কোনো পক্ষেই নয় চীন, দৈনিক ইত্তেফাক, কলকাতার শিরোনাম। বাজার থেকে উধাও পেঁয়াজ, বিশ্বজুড়ে তীব্র হচ্ছে সংকট, দৈনিক সংবাদ প্রতিদিন। বাংলার পথে বড় বরাদ্দ ঘোষণা কেন্দ্রের, ভোটের রাস্তা সুগম করতেই কি সড়কের নজর, দৈনিক আনন্দবাজার পত্রিকা। শেখ হাসিনার সঙ্গে সস্ত্রীক দেখা করলেন সৌরভ, দৈনিক পূবের কলম। শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো লিখেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘে। এতে জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতি রেখে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে জাতিসংঘের সাধারণ পরিষদে গতকাল বৃহস্পতিবারের ভোটাভুটিতে বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান সহ 32 দেশ ভোটদানে বিরত ছিল। ইউএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 141টি। ইউক্রেন, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলোর প্রায় সবই অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, আর প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে 7টি। এই 7টি দেশ হল রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, মালি, ইরিত্রিয়া ও নিকারাগুয়া। দৈনিক কালের কণ্ঠ লিখেছে, সরকার সংবিধান নিয়ে তামাশা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। নজরুল ইসলাম সরকারকে উদ্দেশ্য করে বলেন, কি শুরু করেছেন আপনারা, সংবিধানের কথা বলেন, আরে সংবিধান নিয়ে তো আপনারা তামাশা করছেন, আপনারা সংবিধানে লিখে রেখেছেন সমাজতন্ত্র কায়েম করবেন আর চর্চা করেন মুক্তবাজার অর্থনীতি, এই দুইটা কি একসঙ্গে যায়? বইতে লিখে রাখবেন রাষ্ট্র ধর্ম ইসলাম, আবার বলবেন আপনারা ধর্ম নিরপেক্ষ, এটা কি হয়? দৈনিক ইত্তেফাক লিখেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এক বছর গড়িয়েছে, যুদ্ধ যে অচিরেই শেষ হচ্ছে সে সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইউক্রেনের পক্ষে পশ্চিমা দেশগুলোর তৎপরতা, অন্যদিকে রাশিয়া ও চীনের কূটনৈতিক বন্ধন আরও মজবুত করার প্রকাশ্য ঘোষণা এই ধারণা দেয় সামনে যুদ্ধের তীব্রতা আরও বাড়তে পারে। সর্বশেষ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের আকস্মিক ইউক্রেন সফর ও একই সময়ে চীনের শীর্ষ কূটনীতিকের রাশিয়া সফর বৈশ্বিক এই সংকটকে নতুন মাত্রা দিয়েছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে চীন তার ঘনিষ্ঠ মিত্র রাশিয়াকে অস্ত্র সহযোগিতা দিতে পারে। অন্যদিকে চীন জানিয়েছে তারা এই সংকটের কোনো পক্ষই নয়, বরং তারা এই সংকটের একটি দীর্ঘস্থায়ী সমাধানের চেষ্টা করছে, এ লক্ষ্যে একটি রূপরেখাও প্রস্তুত করছে। দৈনিক মানবজমি লিখেছে, জঙ্গি গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণের জন্যই উড়ো চিঠি দিয়ে হামলার হুমকি দেওয়া হয়েছে, তবু বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার দুপুরে তিনি এসব কথা জানান। সিটিটিসি প্রধান বলেন, চিঠি দিয়ে বাংলাদেশে কোনো জঙ্গি গোষ্ঠীর হামলার নজির নেই, জঙ্গি গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণের জন্যই উড়ো চিঠি দিয়ে হামলার হুমকি দেওয়া হয়েছে, তবে একটি চিঠি দেওয়া হয়েছে, এ বিষয়ে আমরা কাজ করছি। চিঠিটি ডাকযোগে পাঠানো হলেও কোথা থেকে এবং কিভাবে পাঠানো হয়েছে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, এছাড়া ওই এলাকা ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, নয়া খাদ্য সংকটের মুখে দাঁড়িয়ে গোটা বিশ্ব, পেঁয়াজ টমেটোর মতো বহু ব্যবহৃত সবজির দাম হুহু করে বাড়ছে আন্তর্জাতিক বাজারে, ফলে পেঁয়াজের ব্যবহারে হ্রাস টানতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। রাষ্ট্রসংঘ ও বিশ্বব্যাংকের তরফে ইতিমধ্যেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কয়েকদিনের মধ্যেই সবজির দাম লাফিয়ে বাড়বে বলেই সতর্কবার্তা দিয়েছে দুই সংস্থা। ইতিমধ্যেই সবজি রপ্তানি করা বন্ধ করেছে বেশ কয়েকটি দেশ। তুরস্ক, মরক্কো, কাজাখস্তানের মতো দেশগুলো কিছুদিন আগে সিদ্ধান্ত নিয়েছিল তারা আপাতত সবজি রপ্তানি স্থগিত রাখতে চলেছে, নিজেদের দেশের জন্য পর্যাপ্ত সবজি মজুদ রাখতেই এই সিদ্ধান্ত। তার জেরে নানা দেশেই সবজির অভাব চোখে পড়ছে, এমনকি ব্রিটেনের বেশ কিছু দোকানে সবজি কেনার নির্দিষ্ট পরিমাণ বেঁধে দেওয়া হয়েছে। দৈনিক পূবের কলাম লিখেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে ছিলেন শ্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সৌরভ গতকাল লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছান। তারা ঢাকা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রায় ঘণ্টা খানেক কথা হয়েছে দুজনের মধ্যে। কি কারণে সৌরভকে বোর্ড থেকে সরতে হয়েছে সেই নিয়েও খোঁজ নেন হাসিনা। একমাত্র সৌরভের আমন্ত্রণে হাসিনা কলকাতায় এসেছিলেন পিঙ্ক বল টেস্ট ম্যাচের সময়, তাই মহারাজের একটা শ্রদ্ধা আছে তার প্রতি। হাসিনার সঙ্গে সৌরভের কথাতে রাজনীতির প্রসঙ্গ এসেছে, কেন কি কারণে বিজেপির সঙ্গে তার নাম বারবার জড়িয়েছে সেই নিয়েও জানতে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী। সৌরভ জানান যে তিনি এই মুহূর্তে আইপিএল এ দিল্লি দলের ডিরেক্টর পদে রয়েছেন। আগামী দিনে কোচ হলে তিনি বাংলাদেশের দায়িত্ব নেবেন কিনা সেটি জানতে চান হাসিনা। সৌরভ বুঝিয়ে দিয়েছেন এমন প্রস্তাব পেলে ভেবে দেখবেন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা শুনছিলেন। এবার রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো ও সুস্থ আছেন। আমরা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি নিয়ে কথা বলব। সম্প্রতি এ দিবসটি পালিত হয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায়। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার আব্দুল আওয়াল ঠাকুর। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সহকর্মী সিরাজুল ইসলাম। জনাব আব্দুল আওয়াল ঠাকুর, আলাপনে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জনাব আব্দুল আওয়াল ঠাকুর, আরও একটি 21 ফেব্রুয়ারি পার করলাম আমরা, যা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি। ভাষা আন্দোলনের এত বছর পর এসে এর অর্জন সম্পর্কে আপনি কি বলবেন, কোথায় দাঁড়িয়ে আমরা?
দেখুন, ভাষা আন্দোলনটাকে আমি সবসময় মনে করি আমাদের চেতনার গভীরে প্রতীত একটি জাতিসত্তার সূচক নির্দেশক। অর্থাৎ ভাষাটা আমাদের এখানে জাতীয়তাবাদ হিসেবে গৃহীত হয়েছে একদিকে, অন্যদিকে হচ্ছে এই ভাষাকে কেন্দ্র করেই আমাদের সুদীর্ঘ সময়ের লড়াই এবং ঐতিহ্যের জন্য টিকে থাকার আত্মপ্রত্যয়ের চেতনা বোধ সংগঠিত হয়েছে। 1952 সালের 21 ফেব্রুয়ারিতে যেটা ঘটেছে সেটা হচ্ছে একটি কেবল মতো মাইলস্টোন বলা যাবে। আমরা শত সহস্র বছর ধরে অর্থাৎ এই অঞ্চলে দ্রাবিড়িয়ান সভ্যতা অর্থাৎ আদি মানুষ তারা যে ভাষাকে টিকিয়ে রেখেছিল মুখে মুখে কথায় কথায়, আর্য বা সনাতনী আক্রমণের মধ্য দিয়ে সমাজে বর্ণবাদ প্রথা সৃষ্টির বিরুদ্ধে যে মানুষগুলো লড়াই করেছিল ভাষার প্রতিষ্ঠার দাবিতে, সেই মানুষগুলোর আত্মপ্রত্যয়ী চেতনার অংশই ছিল 1952 সালের ভাষা আন্দোলন। অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেন, কিন্তু মূল জাতিগত সত্তা হচ্ছে এই ভাষার আন্দোলন যেভাবে জনপ্রিয়তা পেয়েছিল এবং তার যে ব্যাপ্তি হয়েছিল সেই ব্যাপ্তির ভিত্তিতে কিন্তু আমরা এর প্রতি আজ যথাযথ সম্মান প্রদর্শন করছি কথা কিন্তু বলা যাবে না। অবশ্যই কথা বলতে হবে যে ভাষা আন্দোলন থেকেই আমরা আমাদের স্বাধিকার স্বাধীনতার আন্দোলনের দিকে ধাবিত হয়েছি এবং 1971 সালের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু ভাষা যে মুক্তি সংগ্রাম, মানুষের মানুষের যে মিলনের যে সংগ্রাম, ভাষার যে মৌলিক সত্তা তা প্রতিষ্ঠা করা আমাদের জাতীয় সত্তা প্রতিষ্ঠার জন্য কতটা গুরুত্বপূর্ণ।
জনাব ঠাকুর, 21 ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দেওয়ার সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় গোলমাল সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন তাতে জড়িত। আবার বিএনপিও অভিযোগ করেছে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে তাদের প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে। কি বলবেন আপনি?
খুব সংক্ষেপে আলোচনা করি তাহলে বলতে হবে, স্বাধীনতার পর 1972 সালে প্রথম যে 21শে পালিত হয়েছে সেখানেই কিন্তু এই রাত 12টায় বাতি নিভিয়ে কেলেঙ্কারি হয়েছিল। এই যে খবর পরের দিন দৈনিক গণকণ্ঠে বিস্তারিত ছাপা হয়েছিল, তার পিছনে কোনো রাজনীতি ছিল কিনা আমি জানি না, কিন্তু এটা বলা যাবে সেই ঘটনাগুলো অশ্লীল, কতগুলো বেহায়া মানুষ করেছিল, তার পিছনে একটা মদত ছিল। 21শের মিনারে অর্থাৎ 21শের স্মৃতিস্তম্ভে ফুল দেয়া নিয়ে যে রাজনৈতিক বিতর্ক, এটা অনেকটা অনেকদিন থেকেই চলে আসছে। মাঝখানে নানা আলোচনার মধ্যে যখন গণতান্ত্রিক সহনশীলতা ছিল তখন এটা বন্ধ ছিল, তার পরবর্তীকালে আবার গত কিছুদিন এরা চাঙ্গ হয়ে উঠছে। আমরা কেন এবং কি কারণে 21শের শহীদ মিনারে মালা পেটে গিয়ে আমরা উত্তপ্ত হয়ে উঠি এবং আমরা উত্তেজিত হয়ে উঠি, এ কথা কিন্তু বোঝার কোনো সুযোগ নেই। শুধু এই কথাটা বলা যায় যে প্রকৃতপক্ষে ভাষার শহীদদের প্রতি যারা সম্মান প্রদর্শনে কুণ্ঠা বোধ করেন তারাই এই ধরনের অপকর্মে জড়িত আছেন এবং থাকতে থেকে থাকতে পারেন, এটাই আমার বিবেচনায় সঙ্গত বলে মনে করি।
শ্রোতা বন্ধুরা, আপনারা 21শে ফেব্রুয়ারি নিয়ে আব্দুল আউয়াল ঠাকুরের সাক্ষাৎকার শুনছেন। আমাদের সাথেই থাকুন, ফিরছি শীঘ্রই। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। জনাব আব্দুল আউয়াল ঠাকুর, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এলেই বাংলা ভাষার চর্চা এবং এর উন্নয়ন নিয়ে নানা রকম আলোচনা হয়, বারবার বলা হয় সর্বস্তরে বাংলা ভাষা চালু করার কথা, কিন্তু ফেব্রুয়ারি শেষে আবার সেই আগের অবস্থায় সবকিছু ফিরে যায়, এর কারণ কি?
এভাবে যদি ব্যাখ্যা করা যায় তাহলে বলতে হবে যে আমাদের আসলে রাষ্ট্রীয় বিধানাবলীর মধ্যেই উপনিবেশিকতা কার্যকর হয়। বাংলা ভাষা কিন্তু মানুষের মুক্তির কথা বলে, স্বাধীনতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, সকল মানুষকে সমন্বিত করার কথা বলে এবং ভাব বিনিময়ের কথা বলে। অর্থাৎ যারা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চান, যেমন ধরেন উচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালত পর্যন্ত যারা কাজ করেন, তাদের বাংলা বলা এবং বাংলা চর্চায় যদি স্বাচ্ছন্দ্য বোধ না করেন এবং রাষ্ট্রীয়ভাবে যদি বাংলার প্রয়োগকে সঙ্গতভাবে না আনেন, এখানে একটা কথা অবশ্যই মনে রাখা দরকার, আপনাকে বাংলা বলতে হবে মানে এই নয় অন্য ভাষা শিখতে হবে না, তা নয়। আমাদের এখানে এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে সেই গল্পের মতো, বাংলা তো জানি না, ইংরেজি বুঝি না, আরবি শিখিনি, অর্থাৎ সব মিলে একদম মূর্খ শ্রেণী কিন্তু ভাষা নিয়ে কাজ করছেন। কার্যত কোনো ভাষার প্রতি দরদি কোনো মানুষের পক্ষে এটা বোঝা উচিত এবং সম্ভব যে ভাষাকে যদি আমি সম্মান প্রদর্শন করতে না পারি তাহলে মূলত আমি আমার নিজেকে অসম্মান করছি। কাজটা তো ভাষার মাসের না, কাজটা হচ্ছে সারা বছরের, সারা জীবনের, এবং যতদিন বাংলাদেশ টিকে থাকবে বা যদি বাংলাদেশ তার অস্তিত্ব টিকিয়ে রাখার চিন্তা করে তাহলে অবশ্য অবশ্যই তাকে বাংলা ভাষার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, বাস্তবে এবং চেতনায়। এই দুটো জিনিসকে সমন্বয় না করা গেলে ওই কথা কথাই থাকবে, কাজের বেলা কিছুই হবে না, আমরা শুধু ফুল দেব, সম্মান দেব, বক্তৃতা দেব, এর বাইরে কিছুই ঘটবে না।
জনাব আব্দুল আউয়াল ঠাকুর, সবশেষে আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা নিয়ে গবেষণার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রশ্ন হচ্ছে, আমাদের ভাষার উন্নয়নে বাংলা একাডেমি ও ভাষা ইনস্টিটিউটের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন?
আমি অত্যন্ত মনে করি যে প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন সেটি খুব সময়োপযোগী কথা বলেছেন, এই কারণে যে গবেষণার বিষয়টিকে কিন্তু আমরা যেভাবে দেখছি প্রচলিত অর্থে বাংলা ভাষা শেষ তার থেকে অনেক দূরে। আমরা এখন বাংলা ভাষার যে ব্যাকরণটি পাঠ করি এটা মূলত সংস্কৃত ব্যাকরণের বাংলা রূপ। আমরা যে ভাষাগুলো ভাষা বলে মনে করছি আসলে এটি আমাদের আদি ভাষার সাথে সম্পৃক্ত নয়। যে ভাষা আমাদেরকে লড়াই করতে শিখিয়েছে সেই প্রাকৃত ভাষা, সেই প্রাকৃত ভাষার মৌলিক অবস্থার মধ্যে কিন্তু আমরা নেই। যেহেতু ভাষার কোনো আদি সত্তা নেই সেই কারণে কিন্তু ভাষা পরিবর্তিত, এবং পরিবর্তনের মধ্যে কিভাবে সে নিজেকে সম্পৃক্ত করতেছে এই সম্পৃক্তকরণের ধারাটা কিন্তু একটা নিয়ম মেনে চলে। আমাদের ভাষাকেই কিন্তু সেই নিয়মের মধ্যে, আমরা কেউ কখনো বাংরাজির কথা বলি, কেউ কখনো বাংলি ভাষার কথা বলি, কেউ কখনো অন্য ভাষাকে পছন্দ করি, অর্থাৎ আমাদের চিন্তা এবং মেধা মননের মধ্যে অন্য জাতির প্রতি যে একটি পরোক্ষ আনুগত্য রয়েছে সে আনুগত্যকে আমরা ভাষার মধ্যে অন্তর্নিহিত করতে চাই। এই যে ভাষাকে লীন, ভাষার মধ্যে বিদেশিদের লীন করার প্রবণতাই হচ্ছে আমাদের এক ধরনের অপ্রশংসনীয় উদ্যোগ। এই অপ্রশংসনীয় উদ্যোগের বাইরে প্রশংসনীয় উদ্যোগ হচ্ছে মূল ভাষার উপর কাজ করা। আজকে দেখেন 30 কোটিরও বেশি মানুষকে বলা হয় বাংলা ভাষাভাষী, কিন্তু আমরাই একমাত্র জাতি যারা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে মনে করি। অন্যরা তো বাংলাকে সেই জায়গায় মনে হয় অন্যদের কাছে বাংলা অবদমিত ভাষা, আর ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি তো আনুষ্ঠানিকভাবে সে ব্রিটিশ আমল থেকে নবাবুলি চৌধুরী সাহেব করেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব করেছেন, আমাদের এখানে তমদ্দুল মজলিস করেছেন 1948 সালে হয়েছে, তার এবং সর্বশেষ 52 সালে আমরা রক্ত দিয়েছি। এটা হলো রাজনৈতিক দিক, কিন্তু যারা এই কাজগুলো করেছেন তাদের যে মূল বিষয় সেটা হচ্ছে ভাষার প্রতি গবেষণা। অর্থাৎ গবেষণাহীনভাবে যদি কোনো ভাষা চলতে থাকে তাহলে সেটা প্রবহমানতা অব্যাহত রাখা যায় না। এই যে একটা ব্যাপার, আমাদের একটা ভাষার মধ্যে একটা অসঙ্গতি রয়েছে, এই অসঙ্গতিকে দূর করার দায়িত্ব হচ্ছে গবেষকদের। অর্থাৎ ভাষাকে একটি মূল লাইনে ফিরে আনা, ভাষাকে তার নিজস্ব গতিতে এবং বাংলা ভাষার উপযোগী একটা ব্যাকরণ তৈরি করা, যে ব্যাকরণের মাধ্যমে ভাষা তার আগামী দিন টিকে থাকার চেষ্টা করবে, এবং সেই চেষ্টাটাই হলো গবেষণা।
তো জনাব আব্দুল্লাহ ঠাকুর, অমর 21শে ফেব্রুয়ারি নিয়ে আলাপন অনুষ্ঠানে কথা বলার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
আপনার মাধ্যমে রেডিও তরুণের শ্রোতা এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব, তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। সবাই ভালো, সুস্থ ও সুন্দর থাকুন।
সাক্ষাৎকারটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবার বিশ্ব সংবাদের প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি। ইরানি কূটনীতিক বহিষ্কারের প্রতিক্রিয়ায় জার্মানির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন ইরানের প্রভাবশালী আলেম কাজেম সিদ্দিকি। ইরাকের উন্নয়ন ও অগ্রগতির প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে ইরান। বাগদাদে ইরাকের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। চিঠি দিয়ে ঢাকার বই মেলায় হামলার হুমকি জঙ্গি সংগঠনের, দুই মন্ত্রীর মেলায় যাওয়ার কর্মসূচি স্থগিত। অসমে মুসলিমদের স্বার্থ রক্ষায় কংগ্রেস এবং AIUDFকে একসঙ্গে কাজ করতে হবে, কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ মণ্ডলের আহ্বান। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এ কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।